সুপ্রিয় শ্রোতা, স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে। আজকের হ্যালো ওয়াশিংটনে আপনারা শুনলেন আজকের বিষয়, সমাজে পরমত সহিষ্ণুতার অভাব কেন। বিষয়টি একটু তাত্ত্বিক হলেও এই পরমত সহিষ্ণুতার অভাব, অর্থাৎ সহিষ্ণুতার মধ্যেই আমরা ঘুরপাক খাচ্ছি, গোটা পৃথিবী, মানব জীবন সব কিছুই। অপরের মত, পরামর্শ, ধ্যান ধারণা, বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হওয়াই আসলে আমরা বুঝি পরমত সহিষ্ণুতা। আর সহিষ্ণুতা মানবিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠতম এবং সামাজিক মূল্যবোধ নির্মাণের মূল ভিত্তি, এ কথাও আমরা যে যে বিশ্বাসেরই মানুষ হোক না কেন আমরা বুঝি। অন্যের কথা, বক্তব্য, মতামত, পরামর্শ, জীবনাচার যতই বিরক্তিকর, বিভ্রান্তিকর, আপত্তিকর হোক না কেন, সেগুলো ধৈর্যের সঙ্গে গ্রহণ করাটাই হচ্ছে সহিষ্ণুতা। এই তাত্ত্বিক বিষয় নিয়ে কথা না বাড়িয়ে আমি আলোচকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ যোগ দিয়েছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনে।
ধন্যবাদ।
ঢাকা থেকে যোগ দিচ্ছেন শাফকাত মুনির, সিনিয়র রিসার্চ ফেলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। শাফকাত মুনির, স্বাগতম।
ধন্যবাদ।
আমি সূচনা বক্তব্য একটু ছোট করে বলেছি যদিও, আমি প্রথমে সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি পরমত সহিষ্ণুতার অভাব কেন, একটু তাত্ত্বিক বিষয় কিন্তু এর ভেতরে আমি বলেছি যে গোটা দুনিয়া ঘুরপাক খাচ্ছে। আপনি কি একটু ছোট করে বলবেন শ্রোতাদের উদ্দেশ্যে কি বুঝবো আমরা পরমত সহিষ্ণুতার বিষয় নিয়ে?
এটা হচ্ছে অন্যের প্রতি, অন্যের মতের প্রতি শ্রদ্ধা বোধ, মানে মতের আগে অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধা বোধ, এবং সে ছোট হোক বড় হোক সকলের প্রতি, সকলকে মেনে নেওয়া, বোঝার চেষ্টা করা, এই ধরনের একটা অ্যাকোমোডেটিং মনোভাব থাকতে হয়। আর অন্যটা হচ্ছে অন্যের মতামতের ব্যাপার, তো সেটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্রই প্রয়োজন। তো এখন সেজন্যই যে গণতন্ত্র যেটা বলে, গণতন্ত্রের এই মূল
ভিত্তিটা
এখানে যে সেখানে অন্যের মতের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। ধরা যায় এক জায়গায় নির্বাচন হলো, নির্বাচনে বেশিরভাগ লোক যে পক্ষকে ভোট দিল, আমি মনে করলাম যে তারা ভুল করে ফেলেছে ধরা যাক, বা অন্যায় করেছে, কিন্তু তারপরও সেটা মেনে নেওয়া, এই হচ্ছে মোটামুটি পরমত সহিষ্ণুতা সম্পর্কে আমার প্রাথমিক বক্তব্য। এরপরে নানা প্রশ্ন আসবে আলোচনা।
আমরা প্রশ্ন ইতিমধ্যেই বোধহয় পাওয়ার জন্য তৈরি। একজন শ্রোতা অলরেডি যোগ দিয়েছেন ঢাকা থেকে, ঢাকা থেকে অথবা ঢাকার অন্য কোন, বাংলাদেশের অন্য কোন জায়গা থেকে। হ্যালো।
জি, কথা বলছি বাংলাদেশের জামালপুর জেলা থেকে, এম সবুজ মাহমুদ।
সবুজ মাহমুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, বলুন আজকে আমাদের অনুষ্ঠানে আপনার কি মত বা প্রশ্ন।
হ্যাঁ, আজকে যে আলোচ্য বিষয় বাংলাদেশে অথবা যে কোনো জায়গায় পরামর্শ সহিষ্ণুতার কেন অভাব, এই বিষয়টা আসলে অত্যন্ত চমৎকার একটা বিষয়। আমি আসলে মত প্রকাশ করতেছি এটা যে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক যে উত্তেজনা, এটাই আসলে পরম সহিষ্ণুতার আসলে কনফ্লিক্ট ঘটে, এটাকে কেন্দ্র করি বেশিরভাগ। তো আসলে আমরা বাংলাদেশে যারা এখন বাংলাদেশের নাগরিক, তো বাংলাদেশের রাজনৈতিক বিষয়টাই মানে সবার উপরে আছে। শাসক গোষ্ঠী আসলে যখন তাদের মন মানসিকতা যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে থাকে, তখন এটাই পরম সহিষ্ণুতার বিষয়টা একটু স্বাভাবিক আছে, স্বাভাবিক হয়। এখন প্রসঙ্গ হচ্ছে যে শাসক দলের, সরকারি দলের আসলে এটা পরম সহিষ্ণুতা আরো মানে মজবুত করা যায় কিভাবে, এটার আসলে পিছনে যুক্তিগুলো কি কি আমি আলোচক মহোদয়বৃন্দদের কাছে আসলে জানতে চাই।
জি, আপনি কিছুক্ষণ লাইনে থাকুন, আমি এবার শাফকাত মুনির কাছে আসব। সৈয়দ মোহাম্মদুল্লাহ সূচনা বক্তব্যে বলেছেন যে সমাজ, রাষ্ট্র, সংসার সর্বত্রই পরমত সহিষ্ণুতার অভাব দিয়ে মানুষের শুরু। আর সবুজ মাহমুদ প্রশ্ন করলেন যে সরকারে মত প্রকাশের স্বাধীনতা, মানে অন্য অন্য পক্ষের স্বাধীনতায় বাধাগ্রস্ত, বাধা দিলে তখনই কনফ্লিক্টের সৃষ্টি হয়। তো সবুজ মাহমুদের প্রশ্ন আপনি কিভাবে নেবেন?
ধন্যবাদ। শ্রোতা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে একবিংশ শতাব্দীতে এসে যখন পরমত সহিষ্ণুতা, গণতন্ত্র এগুলো অনেক বেশি সুসংহত হওয়ার কথা ছিল, তখন আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে রাষ্ট্র তথা বিভিন্ন অরাষ্ট্রীয় যে সংগঠন যেগুলো আছে, যেগুলোকে আমরা সোজা ভাষায় নন স্টেট অ্যাক্টর বলে থাকি, তাদের অনেকের কাছ থেকে আমরা বিশ্বময় দেখতে পাচ্ছি যে পরমত সহিষ্ণুতার একটা অভাব দেখা যাচ্ছে। যখনই কোন রাষ্ট্রের সাথে বা কোন রাষ্ট্র বলতে আমি এখানে মূলত সরকারকে বোঝাচ্ছি, পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাচ্ছি আমরা সরকার এবং নন স্টেট অ্যাক্টররা যখনই তাদের মতামতের সাথে কারো অমিল হচ্ছে সে ব্যাপারে তারা অনেকাংশেই তাদের মধ্যে কোনো টলারেন্স নেই এই ধরনের কোনো ভিন্ন ধর্মী মতামতের ব্যাপারে। আমরা যদি বৈশ্বিক সন্ত্রাসের দিকে একটু তাকাই, বৈশ্বিক সন্ত্রাসের একটি মূল বিষয় হলো সবসময় আমরা দেখতে পাচ্ছি যে কোনো লেখক, কোনো চিন্তাবিদ, কোনো ব্যক্তি যিনি একটি বিশেষ কোনো মতবাদ প্রচার করছেন বা বিশেষ কোনো মতাদর্শ প্রচার করছেন, যখনই কোনো জঙ্গি গোষ্ঠীর সাথে সেখানে কোনো মতবিরোধ হচ্ছে তারা তাকে অপসারণ করার জন্য বা তার জীবন অবসান ঘটানোর জন্য উঠে পড়ে লাগছে। তাই এই যে পরমত সহিষ্ণুতার যে অভাব তা আমরা বেশ প্রকট আকারে পুরো পৃথিবীতে দেখতে পাচ্ছি, বিশেষত এখন লোকরঞ্জনবাদের যুগ, বিশ্বের বিভিন্ন জায়গাতে লোকরঞ্জনবাদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতাদর্শ হয়ে উঠছে এবং ডানপন্থী চিন্তা ভাবনার আবার আমরা উত্থান দেখতে পাচ্ছি ইউরোপের সমস্ত সব জায়গাতেই। তাই সেখানে আবারও পরমত সহিষ্ণুতার বিষয়টি চলে আসে, কিন্তু গণতন্ত্রের কিন্তু মূল একটি প্রতিপাদ্য বিষয় বা গণতন্ত্রের একটি মূল চালিকা শক্তি হলো যে ভিন্ন মতাবলম্বী মানুষ একসাথে সহবস্থান করতে পারবেন, তাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না বা কোনো সংঘাত থাকবে না, বরং একে অপরের মতবাদের প্রতি তারা শ্রদ্ধাশীল হবেন। সেখানে আমরা একটি বিশেষ ঘাটতি দেখতে পাচ্ছি।
জি, এই গণতন্ত্রের অভাব বোধ হয় যখন মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয় আর তার ফলেই আধিপত্যবাদ, স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠে। সৈয়দ মাহমুদউল্লাহ, আমি আপনার কাছে আসছি। শাফকাত মুনির বৈশ্বিক প্রেক্ষাপটে বললেন যে বিশ্বব্যাপী যে সন্ত্রাস, এই কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে ইউরোপে একের পর এক বড় বড় সন্ত্রাসী ঘটনা ঘটছে। আপনি জানেন গত সপ্তাহে একটা ঘটেছে লন্ডনে, তো এগুলোর সঙ্গে কি এই বিষয়টির কোনো কি ধরনের সম্পর্ক?
এত নিঃসন্দেহে পরমত সহিষ্ণুতার ভাব, মানে অন্যের মত ঠিক না। আমি যা মনে করি আমার ধর্ম, আমার আদর্শ, আমার মত, আমি এইটাই একমাত্র হওয়া উচিত। ফলে এই যে ধর্মের নামে, যেমন ইসলাম ধর্মে একাধিক, কোরআন থেকে একাধিক উদ্ধৃতি দেয়া যায় যেখানে অন্যের মতের প্রতি, অন্যের ধর্মের প্রতি সম্মান বোধের কথা বলা আছে, অন্য ধর্মকে অবজ্ঞা করার কথা, বিরুদ্ধে কথা বলা আছে। তারপরও সেই ধর্মের নামে একটা জঙ্গি গোষ্ঠী নিজেদেরকে সেই ইসলামী খেলাফত আন্দোলন নাম দিয়ে এবং তাদের অনুসারী বলে কথিত অন্যরা বিশ্বব্যাপী একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। অমুসলিম বিশ্বে তারা অনেকগুলো ঘটনা ঘটিয়েছে, কিন্তু গত 5-6 বছরে তাদের কারণে হয়তো সম্ভবত আধা মিলিয়ন বা 1 মিলিয়ন লোক সুন্নিদেরকে মারছে। এই যে একটা ভয়ঙ্কর অসহিষ্ণুতা সেটা আমরা দেখছি। তেমনি ভাবে ভারতে হিন্দু অধ্যাত্মবাদীরা ওই মানে গরু মাংস খাওয়া মুসলমান রাখা বা অন্যান্য মুসলিম রাখা হিন্দুদেরও কেউ কেউ খায় সেটাকে নিয়ে একটা উল কালাম কাণ্ড করে চলেছে। তো এই যে পাকিস্তানে আবার তেমনি ভাবে সেখানে ব্ল্যাসফেমি আইন করেছে ধর্মের বিরুদ্ধে, প্রফেটের বিরুদ্ধে, গডের বিরুদ্ধে কিছু বললে তাকে খুন করে ফেলা, তাকে নিধন করা, এই এই সংস্কার তারা চালু করেছে, তার বিরুদ্ধে মামলা করা। এবং ইতিমধ্যেই গত 8-10 সপ্তাহে 3টি নৃশংস কাণ্ড সেই দেশে ঘটেছে। আর এখানে খ্রিস্টানদের উপরে এবং অত্যন্ত অল্প সংখ্যক হিন্দু সে দেশে এখনো আছে তাদের উপরে প্রায়শই আক্রমণ হচ্ছে এবং সেটা এই ধর্মীয় কারণে হচ্ছে। অথচ তারা কোনো মুসলমানদের জন্য, ইসলামের জন্য সে দেশে মোটেই কোনো থ্রেট না। এবং আমরা এই চিন্তা করে দেখুন, আমরা আল্লাহকে বলি, গডকে বলি, ঈশ্বরকে বলি সর্বশক্তিমান, সারা বিশ্বের তিনি একমাত্র স্রষ্টা, সকল ধর্মের এই বিশ্বাস। তো তিনি যদি বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ভাষাভাষী, ছোট বড়, কালো সাদা সব লোক তৈরি করতে পারেন এই বৈচিত্র্য, আমরা তার প্রভুত্বকে, তার ঈশ্বরত্বকে আমরা আমরা কোয়েশ্চেন করছি আমাদের এই ধরনের মনোভাব দ্বারা, তাকে ছোট করে ফেলছি, আমাদের ধর্মের নেতা বানিয়ে ফেলছি গডকে, অথবা এমনকি কোনো কোনো ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলের নেতা বা সেক্টের নেতা বানাচ্ছি, গডকে আমরা লিমিট করে ফেলছি। আমাদের এই এই ধরনের নিষ্ঠুর এবং যুক্তিহীন মতবাদ দ্বারা, এই সব মুসলমানদের ক্ষেত্রে তা না, সব ক্ষেত্রে ভারতে দেখছি, অন্যান্য জায়গায় দেখছি, খ্রিস্টীয় বিশ্বে আমরা দেখছি এই ইনটলারেন্সটা বাড়ছে আনফর্চুনেটলি একদিকে। অন্যদিকে রাজনৈতিক ক্ষেত্র, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বিরোধী মতের প্রতি, মানে সরকার বিরোধী দলের প্রতি, বিরোধী দল সরকারের প্রতি এই ধরনের যে অসহিষ্ণু আচরণ এবং এরপরে যে নানা ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটছে, পুরো সমাজকে পুরো দেশকে অস্থির করছে এবং পিছিয়ে নিয়ে যাচ্ছে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে লেখক আদনান সৈয়দ। আদনান সৈয়দ, আপনি হয়তো আলোচনা কিছুটা শুনেছেন, বিভিন্ন সমাজে পরম সহিষ্ণুতার অভাব কেন, সৈয়দ মোহাম্মদুল্লাহ কথা বলছিলেন, আপনি কি মত প্রকাশ করতে চান?
ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদুল্লাহ ভাইয়ের সাথে সম্পূর্ণভাবে একমত। এই সময়টা খুব একটা কঠিন সময় যাচ্ছে। আমি মনে করি যে এখানে বিভিন্ন কারণ মানে কাজ করে। তো আমার মনে হয় যে আমরা এখন এমন একটা সময় পার করছি যখন মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, পারস্পরিক যে রেসপেক্ট, আমরা যেটা বলি যে শ্রদ্ধাবোধ এবং অন্যের ভাবনা চিন্তা, তার ভাষা সংস্কৃতি ধর্ম সবকিছুর প্রতি যে মানুষের যে একটা মানে আগে যে সহিষ্ণুতা ছিল সেটা এখন নেই। সবাই সুখের এক ধরনের সুখের খোঁজে আমরা যেন বের হচ্ছি, সেই সুখটা হচ্ছে ক্ষমতা এবং টাকা, এবং দেখা যাচ্ছে যে সেই কারণে অন্য আশেপাশের মানুষদেরকে আমরা সেভাবে মূল্যায়ন করতে পারছি না, আমরা খুব পরিমাণে চোখ সেন্টার। এবং সেটার অন্যান্য কারণগুলোর ভেতর অবশ্যই আমি মনে করি যে আমাদের যে চারপাশের রাজনৈতিক যে কালচার, যে অস্থিরতা, যে করাপশন, এগুলো এগুলো কাজ করছে আমাদের
ডাইভার্সিটির মূল কেন্দ্রবিন্দু পৃথিবীর বলা যায়, সেই নিউ ইয়র্ক শহরে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ, এবং এর আগে আপনি ঢাকায় বসবাস করেছেন, যেখানে আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরের মধ্যে একটি। তো আপনি কি একটু তুলনা করবেন পরমত সহিষ্ণুতার বিষয়টি যদি দুই শহরের মানুষের মধ্যে তুলনা করেন, আপনার কি বলবেন?
আমি মনে করি যে একটা বড় শহরে বসবাস করার একটা সুবিধা হলো এই যে বিভিন্ন মানুষের মানে বিভিন্ন রকম ডাইভার্সিটি, যে বিভিন্ন রকম মানে মানুষের একটা সমাবেশ ঘটে বড় শহরগুলোতে, সেখানে কিন্তু মানুষের সহিষ্ণুতাটা খুব বেশি পরিমাণে প্রকাশ পায়। যেমন আপনার নিউ ইয়র্কের কথা যদি ধরি, নিউ ইয়র্ক কিন্তু অন্যান্য শহর থেকে কিন্তু আমি মনে করি খুবই সহিষ্ণু একটা শহর। এখানে বিভিন্ন রকম আপনি শহরে হাঁটতে দেখা যাচ্ছে যে এখানে ভারতীয় বিভিন্ন দেশের মানুষজন, বাংলাদেশি, চাইনিজ, জাপানিজ সবাই গলাগলি করে হাঁটছে।
এই জন্য বললাম যে কিছুদিন আগে আমরা শুনেছি যে বেশ কয়েকজন বাংলাদেশিও, আপনি জানেন যে খুব কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে জনপ্রিয় একজন পরিচিত বাংলাদেশি জাকির খানকে খুন করা হয়েছে, তো এর আগে আরো কয়েকজন এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছে। তো এটার সঙ্গে এই পরমত সহিষ্ণুতার বিষয়টি মেলালে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই বিষয়গুলো এখন ইদানিং দেখা যাচ্ছে যে আপনার বাড়ছে, বিশেষ করে আমি বলতে পারি যে আপনার বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি, আমেরিকার রাজনীতি একটা বিশাল একটা মোড় নিয়েছে এই এখানে, একটা বিশাল একটা আমি মনে করি যে এই যে রেশিয়াল যে হেট্রেড যেটা আমরা যে মানে বা ধর্মীয় যে বিভিন্ন রকম আমরা এগুলো বাড়ছে ইদানিং। এটা আমি এটা আমার মনে হচ্ছে যে এই নির্বাচনটা এখানকার যে মানে যিনি আমাদের ইয়ে হয়েছেন মানে প্রেসিডেন্ট হয়েছেন সেটা একটা অন্যরকম অন্যতম কারণ, কিন্তু নিয়োগে কিন্তু এই বিষয়গুলো আগে সেভাবে ছিল না। এখানে আমাদের কিন্তু আপনার আর যাই হোক যে সবাই মোটামুটি একটা মিলেমিশে থাকার একটা অবস্থা ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেদিনও আপনার বিভিন্ন জায়গায় রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, মানুষ মানুষকে হেট করছে, বিভিন্ন রকম গালি দিচ্ছে। তো এই বিষয়টা আপনার অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ মানে একটা খুব মানে একটা ভয়াবহ রকমের।
আচ্ছা, এবার আমি শাফকাত মুনির আপনার কাছে আসব। আপনি শুনলেন এই আলোচনার কিছু অংশ, আদনান সৈয়দের বক্তব্য শুনলেন। আপনি তো বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে কাজ করছেন, পৃথিবীর বিভিন্ন দেশে আপনি পেপার প্রেজেন্ট করেছেন এইসব বিষয় নিয়ে, শান্তি এবং নিরাপত্তা আর সঙ্গে পরমত সহিষ্ণুতার মিল কিভাবে ঘটাবেন?
ধন্যবাদ। জনাব আদনান স্যার খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন তো আগেই যে পৃথিবীর রাজধানী বলে অভিহিত নিউ ইয়র্ক শহরেও তিনি কি ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে এখন সমগ্র পৃথিবীতেই, যে জনাব মাহমুদুল্লাহ একটু আগে বললেন যে একটি গোষ্ঠী, আমরা যদি এখানে উদাহরণ হিসেবে ধরে নেই ধরুন ইসলামিক স্টেট বা দায়েশ, তারা সারা পৃথিবীতে বিভিন্ন রকম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা তারা যে অঞ্চলকে নিয়ন্ত্রণ করে সেখানে তারা নৃশংসভাবে মানুষকে হত্যা করছে, এবং তার ফলে যেটা দেখা যাচ্ছে যে বিশ্বের অন্যান্য জায়গাতে বিশেষত যেখানে বা যেসব দেশের নাগরিককে ইসলামিক স্টেট হত্যা করেছে বা তাদের ক্ষয়ক্ষতি সাধন করেছে বা জঙ্গি হামলা ঘটিয়েছে, যেমন কিছুদিন আগে আমরা ইউরোপে বেশ কিছু জঙ্গি হামলার উদাহরণ দেখেছি, সেসব দেশের মানুষের মনে ইসলামিক স্টেটের কারণে সমগ্র মুসলিম সম্প্রদায়ের উপরে একটি আক্রোশ তৈরি হচ্ছে, এবং তার একটি প্রতিফলন কিন্তু আমরা দুদিন আগেই দেখতে পেলাম লন্ডনের ফিন্সবারি মসজিদে যে হামলাটি সংঘটিত হলো, যেটাকে যুক্তরাজ্য সরকার এখন সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। এটা কিন্তু একটা, আমরা একটা ভিশাস সাইকেলের মধ্যে ঢুকে গেছি যে একটি জঙ্গি গোষ্ঠী একটি সম্প্রদায় বা একটি ধর্মীয় আদর্শের অপব্যাখ্যা দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য নৃশংসভাবে মানুষকে হত্যা করছে, এবং তার পুরো ব্লেমটা বা তার পুরো দোষটা গিয়ে পড়ছে সেই সম্প্রদায়ের মানুষগুলোকে যার মতাদর্শ অপব্যাখ্যা দিয়ে একটি জঙ্গি গোষ্ঠী তাদের কাজ চরিতার্থ করার জন্য চেষ্টা করছে। তাই আমার মনে হয় এই বিষয়ে যে বিষয়টা আমি বিশেষভাবে অবতারণা করতে চাই সে হলো যে এটা একটি আদর্শগত লড়াই, এবং এখানে শান্তির বার্তা, সহমর্মিতার বার্তা এবং বিশেষত টলারেন্সের বার্তাকে নতুন করে আমাদের পৌঁছে দিতে হবে। আমরা প্রচুর গবেষণা দেখি, প্রচুর কাজ দেখি যে কিভাবে আমরা জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলা করব, কিভাবে আভিযানিক ভাবে তাদেরকে মোকাবেলা করব। আমরা নিত্য নতুন সাজ সরঞ্জাম দেখছি যে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায়, বাট এর একটা বড় অংশ অর্থ বা সম্পদ যদি আমরা ব্যয় করি যে কিভাবে শান্তির বার্তাকে নতুন করে পৌঁছে দেওয়া যায়, কিভাবে টলারেন্স বাড়ানো যায়, কিভাবে সহমর্মিতা বাড়ানো যায়, কিভাবে একটি ফেথ গ্রুপ বা একটি ধর্মের সাথে অন্য ধর্মের সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু অনেক আমরা একটি গুরুত্বপূর্ণ একটি এখানে ভূমিকা পালন করতে পারবো। ইনস্টিটিউট অফ পিস এন্ড সিকিউরিটি স্টাডিজ এর পক্ষ থেকে আমরা কবছর আগে ইন্টারফেথ ইউথ ডায়ালগ বা বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মের যুব সমাজের মধ্যে এক ধরনের ডায়ালগ বা সংলাপের অনুষ্ঠান করেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি যে হ্যাঁ, অনেক প্রশ্ন আছে, অনেক বিভিন্ন রকম খটকা আছে বিভিন্ন সম্প্রদায়ের মনে একজন আরেকজনের সম্পর্কে, বা তারা যদি এক জায়গায় বসে নিজেদের সাথে একজন আরেকজনের সাথে সংলাপে লিপ্ত হন তাহলে কিন্তু অনেকাংশে সে খটকা বা সন্দেহগুলো দূর হয়ে যায়।
আচ্ছা, একজন শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বাংলাদেশ থেকে। হ্যালো, হ্যালো,
হ্যাঁ শুনতে পাচ্ছি।
জি জি জি, বলুন আপনি।
একই সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকি, কিন্তু দেখা গেছে যে একজন মুসলমান একটা হিন্দুকে বলো যে মালাউন বলে গালি দিল অথবা তাকে হেয় প্রতিপন্ন করলো, দেখা গেল যে সে সংখ্যালঘু কিছু বলতে পারলো না। এভাবে আবার অনেকে দেখা গেছে যে ক্ষমতার প্রভাব খাটায়, আবার দেখা গেছে টাকা টোকা বেশি হলে এভাবেই যে সহিষ্ণুতার অভাব, মানে একাকিত্বটা আস্তে আস্তে বেড়ে যায়। এই জন্যই
জি আচ্ছা, ধন্যবাদ, আপনি কিছুক্ষণ লাইনে থাকুন, দেখি আমরা এই নিয়ে আলোচনা করি। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি। মানব জীবনের সর্বক্ষেত্রে ধর্ম, রাজনীতি, সমাজ, সংসার, অর্থনীতি সব ক্ষেত্রেই এই সহিষ্ণুতার অভাবের কারণে এই সব গণ্ডগোলের সৃষ্টি হচ্ছে। তো আপনাকে ওই সঞ্জয়ের প্রশ্ন এবং আমার প্রশ্ন হচ্ছে যে এর ভিতর থেকে কোনটিকে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবেন, যে কোনটা সবচেয়ে বেশি অবদান রাখে এই সহিষ্ণুতার অভাবের কারণ সৃষ্টি হওয়ার পেছনে, ধর্ম, অর্থনীতি, রাজনীতি, কোনটি?
ধর্মের তো একটা দিক আছে, সারা বিশ্বে আমরা এখন দেখছি যে দায়েশের কথা যেটা এতক্ষণ আমরা আলোচনা করছি যে সো-কল্ড ইসলামিক স্টেট বা খেলাফত, কিন্তু সেটা, এবং ভারতে হিন্দু অধ্যাত্মবাদী তাদের, পাকিস্তানে ইসলামকে নিয়ে, আমাদের দেশেও তাই একটা গোষ্ঠী এটা করছে, খেলাফত আন্দোলন দাবি করে আমাদের টেক্সট বইতে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে জোর করে, অনেক কিছু সেখানে লেখা যাবে না। কিন্তু এই যে ভদ্রলোক বললেন সঞ্জয়, দেখুন একটা আমরা যদি সংখ্যালঘু, যে পার্টিকুলার অন্য দেশে আমরা সংখ্যালঘু, আমরা যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু, এখানে যখন একটা মুসলমান হিসাবে মুসলমানের উপর আক্রমণ হয়, যারা মুসলমান নামধারী কিন্তু এমনকি অ্যাথিস্ট অবিশ্বাসী, তাদের তারাও ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত মানে তারাও আক্রমণের শিকার হতে পারে, তো তারা বুঝতে পারে তখন সংখ্যালঘুর মানবাধিকার ওঠে। তো বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে, তাদের উপরে যে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে নানা ধরনের অসহিষ্ণুতার প্রকাশ ঘটছে তাদের বিরুদ্ধে, তাদের উপরে নানা ধরনের নির্যাতন হচ্ছে, ফিজিক্যাল অ্যাটাক হচ্ছে, যে ব্রাহ্মণবাড়িয়ায় একেবারেই নিরীহ একটা লোক তাদের মানে ওয়েবসাইটে সে কি বলেছে ফেসবুকে, এটা মিথ্যা একটা অপবাদ দিয়ে যে তাণ্ডব ঘটানো হলো, এবং এগুলোর যখন বিচার হয় না, একটা তো হচ্ছে যে অন্যায়গুলো ঘটা, কিন্তু রাষ্ট্র যদি ত্বরিত পদক্ষেপ নিয়ে বিচার করে, তা যদি না হয়, যে নানা ধরনের বাংলাদেশে একের পর এক নানা হত্যাকাণ্ড ঘটেছে, তনু হত্যা একটা ঘটনা ঘটলো কুমিল্লা ক্যান্টনমেন্টে, তার বিচার হলো না, গুম হয়ে যাচ্ছে লোক, তার বিচার হচ্ছে না, এই যে বিচারহীনতার সংস্কৃতি যেটা পড়ে, এক দুই নম্বর এই যে বাংলাদেশের রাজনীতি, আমি প্যার্টিকুলার যেহেতু আমি বাংলাদেশের লোক, আমাদের সব আলোচক আজকে বাংলাদেশের লোক, বাংলাতে কথা হচ্ছে সেই জন্য বলছি, বাংলাদেশে দেখুন রাজনৈতিক প্রতিপক্ষের পরস্পরের প্রতি যে ভাষা তারা ব্যবহার করেন, এই বাংলাদেশের ক্ষমতাসীন দল বিরোধী দল সম্পর্কে, এবং বিরোধী দ্বারা বিরোধী দলগুলো সরকার, বিশেষ করে প্রধান বিরোধী দল তাদের নেতা নেত্রীরা সরকারি দল সম্পর্কে যেই ধরনের ভাষায় কথাবার্তা বলেন, অসংযত অভব্য এবং আক্রমণাত্মক ভাষায় কথা বলেন এবং হুমকি দিয়ে থাকেন, এই যে কয়েকদিন আগে বিরোধী দল নেত্রী কয়েকদিন থেকে তারা ক্ষমতায় যাবেনি এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরেই যাবে, সব চূড়ান্ত ভাবে বিপর্যয় হবে, এই ধরনের কথা বলছেন এবং গেলে তাদের কি পরিণতি হবে তার হুমকি দিচ্ছেন। এতে ক্ষতিটা আর একটা হচ্ছে, সরকারি দলের অনেক অন্যায় আমরা জানি, সেটার আলোচনার আগেও আরেকটা কথা বলা, এই ধরনের হুমকির মুখে তখন সরকারি দল কি করবে, তারা ওই ফেয়ার ইলেকশন, যদি কিছুটাও ফেয়ার ইলেকশন দেওয়ার তাদের ভিতরে মনোভাব থাকতো, তারা সেটাকে আরো বেশি কট্টর ভাবে আনফেয়ার করে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে, যে আমরা যদি হেরে যাই অন্য সবকিছু ছাড়াও ক্ষমতার মানে সব সুযোগ ভোগ করার লোভের দিকটা ছাড়াও, যে আমরা ক্ষমতা হারলে তো আমাদের উপর রীতিমতো আজাব নেমে আসবে, এই যে অসংযত ভাষা, হুমকির ভাষা, অভব্য ভাষা ব্যবহার করা, এও আমাদের সংস্কৃতিতে এখন বাংলাদেশে এবং আমেরিকাতেও, এই আমাদের রাষ্ট্রপতি যিনি এখানে আছেন নির্বাচিত রাষ্ট্রপতি, তিনি বিরোধীদের সম্পর্কে যে ভাষায় কথা বলেন, যে তার বিরুদ্ধে বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন বিতর্কের সভায় বসে ভাবিয়া দাঁড়িয়ে, তিনি তাকে ন্যাস্টি ওমেন বলেছিলেন, এবং এই যত সংবাদপত্রকে তিনি সব যা তাদের যেই কথাই আসুক তিনি ফেক নিউজ বলছেন, এই যে অসংযত মনোভাব, ইনটলারেন্স ভারতে যেটা অত্যন্ত প্রকট, পাকিস্তানে অত্যন্ত প্রকট, এবং যুক্তরাষ্ট্রে অত্যন্ত প্রকট, সেই তুলনায় ইউরোপে এতগুলো আক্রমণ হওয়ার পরেও সেখানকার জনমত মোটামুটি ভাবে এখনো ভদ্র গণতান্ত্রিক আচরণ করছে, এই যে মসজিদে লন্ডনে যে কয়েকদিন আগে মাত্র আটক হলো, অ্যাটাক হলো আপনার তারাবিন নামাজের পরে, পরের দিন ফুল নিয়ে শত শত লোক সেখানে মুসলমানদেরকে ফুল দিতে গেছেন, তখন তারা জিজ্ঞেস করলেন আপনারা এসছেন কেন, এক তরুণী ইহুদি মহিলা চোখে পানি, তিনি বললেন আমার চোখে পানি দেখছেন কেন, আপনার চোখে পানি, বলছে যে উই হ্যাড বিন দেয়ার, আমরা তার অভিজ্ঞতা, এই যে অসহিষ্ণুতা ধর্মীয় কারণে বা আমাদের উপরে যে আক্রমণ হয়েছে হিটলার আক্রমণ কথা স্মরণে রেখে নিশ্চয়ই তিনি সে কথা বলেছেন, তো ফলে একদিকে এইসব আক্রমণ হচ্ছে, আমরা অনেক ভয়ঙ্কর সব চিত্র দেখছি, কিন্তু পাশাপাশি মানবিকতার অসাধারণ সব উদাহরণও আমরা দেখতে পাচ্ছি, সেই শুভ বুদ্ধিগুলোর কাছে আমাদের আবেদন জানাতে হবে, বাংলাদেশের যারা ইসলামী মৌলানা তাদেরকে বা ধর্মীয় গুরু তাদেরকে অনুরোধ করা উচিত, আবেদন করা উচিত, আর আপনারা ননস্টপ এই সন্ত্রাসের বিরুদ্ধে বলতে থাকুন, এই ব্লগার হত্যা ইত্যাদির বিরুদ্ধে বলতে থাকুন, এবং আমাদের স্কুল কলেজে এই পরম সহিষ্ণুতার মানে শিক্ষা দেওয়া উচিত, ট্রেনিং দেওয়া উচিত। আরেকটা আমার মনে হয় বাংলাদেশে স্পেশালি আমি বলবো, অন্তত সাময়িক ভাবে হলো এই রাজনৈতিক দলের লেজুর যে সংগঠনগুলো আছে, তথাকথিত ছাত্র সংগঠন, এগুলো বিলোপ করে দেওয়া উচিত। এগুলার কারণে ছাত্র সমাজের ডিভিশন এত প্রকট হয় যে তার কারণে সেখানে অবিরাম ধারায় সংঘাত হয় এবং এই ছাত্র পরবর্তীতে রাজনীতিতে গিয়ে ওই সংঘাতকে বয়ে বেড়ায় এবং সেই ট্রেডিশন তার ক্যারি করে।
আচ্ছা, আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ ঢাকা থেকে, তিনি যমুনা টেলিভিশনের হেড অফ নিউজ ছিলেন, এখন টিভিএন নিউজের হেড অফ নিউজ হিসেবে কাজ করছেন। তার কাছে আসার আগে আমি ছোট্ট একটি বিরতি নেব, একজন শ্রোতাও লাইনে আছেন, তার সঙ্গে কথা বলতে চাই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
সুপ্রিয় শ্রোতা, আজ আপনারা আলোচনা শুনছেন বিভিন্ন সমাজে পরমত সহিষ্ণুতার অভাব কেন, এই বিষয় নিয়ে। আর আলোচনায় অংশ নিচ্ছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং শাফকাত মুনির, সিনিয়র রিসার্চ ফেলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন নাজমুল আশরাফ সাংবাদিক, আর একজন শ্রোতা লাইনে আছেন মোবারক হোসেন ফণী। হ্যালো মোবারক হোসেন ফণী।
আসলে আজকে যে বিষয়টা নিয়ে ভয়েস অফ আমেরিকা কথা হচ্ছে, এই বিষয়টা আমাদের এই বাংলাদেশের তেমন কোনো প্রভাব ফেলে না এটা বলাই চলে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সব মিলে আমরা যে মিলেমিশে বসবাস করি তা বিশ্বে আর কোথাও এইভাবে বসবাস করে না। আর হিন্দুদের যে ধর্মটা হয়, আমাদের অধিকাংশ 10% মতো হিন্দু আছে এই দেশে, তারপরেও আমরা তাদের উৎসবটা আমরাই পালন করে দিই। আমাদের সরকারি দল আর বিরোধী দল এদেশে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার দেয় সেখানে কিন্তু কথাগুলো বলা থাকে।
খুব ভালো লাগলো আপনার কাছ থেকে ইতিবাচক মন্তব্য শুনে। নাজমুল আশরাফ, আপনাকে আমি এই মোবারক হোসেন ফণীর মন্তব্যের বিশ্লেষণ করতে বলবো। এতক্ষণ আমরা আলোচনা করেছি,
বলেছেন এটা কিন্তু সামগ্রিক চিত্র না, আসলে আমি কিছুটা আলোচনা শুনছিলাম তার আগে। এটা বাংলাদেশ বলেন বা বিশ্বের যে কোনো দেশে আমরা যদি হানাহানি, সংঘাত, হিংসা এবং সহনশীলতার অভাবের কথা বলি, এটা দুটি ক্ষেত্রে কিন্তু হয়। এমনিতে ধরেন বাংলাদেশের মানুষ, বাঙালিরা অনেক বেশি আন্তরিক, তাদের মধ্যে আবেগ অনুভূতি অনেক বেশি কাজ করে, মানুষের জন্য মানুষের দরদ অনেক বেশি, বিপদে আপদে পাশে দাঁড়ায় এবং যে কোনো সংকট মোকাবেলায় তারা একাত্ম হয়ে যায়, দল, মত, ধর্ম, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে ওঠে। কিন্তু দুটো ক্ষেত্রে আমরা দেখি যে এই জিনিসটার অভাব, একটা হচ্ছে রাজনীতি, একটা হচ্ছে ধর্ম। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের কথাই যদি বলি, যে আমাদের গত 45 বছরের বড় বড় হানাহানি যেখানে মানবতা ভুলুণ্ঠিত হয়েছে, মানুষের যেসব মানবীয় গুণাবলী, মনুষ্যত্ব, ধৈর্য, এই কোনো কিছুর যখন তোয়াক্কা করা হয় না, কোন কোন ক্ষেত্রে হয়, এটা ধর্ম অথবা রাজনীতি নিয়ে যখন বিরোধ হয়। এবং ইদানিং রাজনীতির চেয়ে ধর্মটা অনেক বড় হয়ে গেছে, বাংলাদেশের অবস্থা সেই তুলনায় অনেক ভালো। এখন যুক্তরাষ্ট্রে, আপনার ব্রিটেনে, ইউরোপের বিভিন্ন দেশে আমরা যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড দেখি এবং যেভাবে মানবতা ভুলুণ্ঠিত হয়, মানুষকে যেভাবে নিগৃহীত করা হয়, নানানভাবে আক্রমণ করা হয়, জখম করা হয়, মেরে ফেলা হয়, এগুলোর পেছনে কিন্তু আসলে ঘুরিয়ে ফিরিয়ে ধর্মটাই আসছে। এখন ধরেন জঙ্গিবাদ, যেটাকে আমরা ধর্মীয় উগ্রতা বলছি বা ইসলামী মিলিটেন্সি বলা হচ্ছে, সেগুলো নিয়ে তো একটা বৈশ্বিক রাজনীতি আছেই, কিন্তু তারপরও কাজগুলো কিন্তু হচ্ছে ধর্মের আড়ালে, ধর্মের নামে, ধর্মের কথা বলে। ফলে ধর্ম যেখানে সবচেয়ে ভালো শিক্ষা মানুষকে দেয় মানুষ হওয়ার জন্য এবং মানবতা, মনুষ্যত্বের যত উন্নত রূপ হতে পারে সেগুলোই তো ধর্মের শিক্ষা, ইসলামেরও শিক্ষা তাই। এখন ইসলামের নামে সারা বিশ্বে যা কিছু হচ্ছে সেগুলো ইসলাম শিক্ষা দেয় না, এবং প্রকৃত পক্ষে যারা ইসলাম অনুসারী মুসলমান যারা, তারা এগুলো করেন না, কিন্তু তাদের নামে, তাদের মাধ্যমে, তাদের দ্বারাই এই কাজগুলো করা হচ্ছে। ফলে ধর্মটা সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে সহনশীলতার অভাবের ক্ষেত্রে। আর রাজনীতি তো আছেই, রাজনৈতিক বিরোধ আমরা দেখি একই পরিবারে, এমনকি আপন ভাই বোন চাচা মামা খালা এই সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলে যখন এর মধ্যে রাজনীতি এসে যায়, যখন দেশে রাজনৈতিক বিভাজন তুঙ্গে থাকে, নির্বাচন আসে বা বড় বড় ঘটনায় যখন রাজনীতির পক্ষ বিপক্ষ আসে, তখন কিন্তু ঘরে ঘরে পরিবারে এই বিভেদগুলো চলে আসে এবং সেখানে অন্য সব সম্পর্ককে ছাপিয়ে রাজনীতিতে অনেক বড় হয়ে ওঠে, যার কারণে একই পরিবারের একজন আরেকজনকে মারতে হামলা করতে দ্বিধা করে না। ফলে ধর্ম আর রাজনীতির যে ধরন এখন সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশও তার ব্যতিক্রম না, এবং যেটুকু সহনশীলতার অভাব আমাদের দেশে সেটা ধর্ম এবং রাজনীতিকে নিয়ে।
অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমি এবার সাফকাত মনির,
ধন্যবাদ
জি শাফকাত মনির, একটু কি বিশ্লেষণ করবেন নাজমুল আশরাফের আগে এই শ্রোতা যে মন্তব্যটি করেছেন মোবারক হোসেন ফনি, উনি একটু পজিটিভ কথা বলেছেন।
সম্মানিত শ্রোতা এবং জনাব নাজমুল আশরাফ দুজনই অত্যন্ত সুন্দরভাবে তাদের ব্যাখ্যা দিয়েছেন। শ্রোতা যেটা বললেন কথাটা কিন্তু উনি আশাবাদ ব্যক্ত করেছেন এবং জনাব নাজমুল আশরাফ অত্যন্ত সুন্দরভাবে সেটাকে বিশ্লেষণ করেছেন। আমি শুধু এটুকু যোগ করতে চাই যে ঐতিহাসিক ভাবে যদি দেখি আমাদের মধ্যে কিন্তু সবসময় এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধর্মের বিশ্বাসী মানুষদের একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ কিন্তু আমাদের এখানে আমরা দেখেছি। কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে সেই যে শ্রদ্ধাবোধ, সেই যে সহমর্মিতা, তার মধ্যে বোধ হয় কোনো কোনো জায়গাতে একটু চির ধরে।
হ্যাঁ, সেটা নাজমুল আশরাফ বললেন যে রাজনীতি এবং ধর্ম তার মূল কারণ।
উনি যেটা বলেছেন সেটা পিছনে অনেক বড় যুক্তি রয়েছে, কিন্তু এখানে যেটা আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে আবারও সাম্প্রদায়িক সম্প্রীতি, কিভাবে সহমর্মিতা সেগুলোকে আবার আমরা নতুন করে জাগিয়ে তুলতে পারি। আমরা একটা সময় আমরা অত্যন্ত গর্বের সাথে বলতাম যে বাংলাদেশে দুর্গাপুজোর সময় সবচেয়ে বড় দুর্গাপুজোর যে সেলিব্রেশন সেটা এখন বাংলাদেশে হয়, যেটা অনেকখানে অনেক ক্ষেত্রে কলকাতাকেও ছাপিয়ে গেছে। কিন্তু বিগত বছরে আমরা দেখেছি নিরাপত্তা জনিত কারণে এবং অন্যান্য কারণে সেটা সেভাবে করা যায়নি। আমরা দেখেছি জনাব মাহমুদুল্লাহ একটু আগেও বলেছেন নাসিরাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন অত্যন্ত দুঃখজনক যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিন্তু আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ইতিহাস, আমাদের যে ঐতিহ্য, তার মধ্যে অনেকাংশে একটু একটা এক ধরনের কালিমা লেপন করেছে। তাই আমাদেরকে সবাইকে সচেষ্ট থাকতে হবে, আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তি একটি দেশে সংখ্যাগুরু তিনি কিন্তু অন্য পৃথিবীর অন্য একটি দেশে সংখ্যালঘু। তাই এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি যে এক ধরনের আক্রোশ বা তাদের প্রতি যদি কোনো ধরনের অবিচার করা হয়, রাষ্ট্র তথা সমাজ ব্যবস্থাকে এনশোর করতে হবে যে আমরা যাতে তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা এবং বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী, বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই সম অধিকার লাভ করবেন এবং সবার সম অধিকার রয়েছে, এটা যাতে আমরা সব সময় এটা প্রমাণ করে দেখাতে পারি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতিটি নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের অধিকার সমান।
জি ধন্যবাদ। এবার একজন শ্রোতা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহর কাছে যাওয়ার আগে আমি মাসুম বিল্লাহকে অনুরোধ করব আপনি কিছুক্ষণ আলোচনা শুনুন। নাজিব মাহমুদ নামে আমাদের এক শ্রোতা প্রশ্ন করেছেন ফেসবুক ফ্যান পেজে, একটু লম্বা প্রশ্ন, আমি একটু সময় নেব, এক দেড় মিনিট সময় লাগবে পড়তে, তারপরে আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসবো এই নাজিব মাহমুদের প্রশ্নের উত্তর শুনতে। এক নম্বরে তিনি লিখেছেন তিনটি প্রশ্ন পরপর। শফিক রহমান একজন প্রবীণ রাজনীতি সাংবাদিক এবং বিশিষ্ট কলাম লেখক, আরও অনেক কথা শেষের দিকে আসছি, বলা বাহুল্য সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার অভাবে এমনটি হয়েছে শফিক রহমানের গ্রেপ্তার হওয়ার বিষয়ে। গণতন্ত্র নাই তাই এমনটি হওয়া সম্ভব হয়েছে, জোর করে যেখানে যে কেউ ক্ষমতায় থাকার কাজটি পাকাপোক্ত করতে চায় সেখানেই পরমত, সহিষ্ণুতা, অস্তিত্ব হুমকির সম্মুখীন হয়। আমাদের দেশের রাজনীতি এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে কোনো একটি বড় দল মহাসচিব এখন সরকারি পাতি হামারদের পরিকল্পিত হামলার শিকার হয়। আমাদের দুর্ভাগ্য আমরা রাজনৈতিক চর্চায় পরমত, সহিষ্ণুতা, শ্রদ্ধার সাথে দেখানো শিখতে পারিনি একটি অংশ। নাজিব মাহমুদ ধর্মীয় গোড়ামি নিয়ে আর একটি লম্বা বক্তৃতা দিয়েছেন, সেটি আমি পুরোটা পড়লাম না, শেষ প্রশ্ন যেটি করেছেন, ধরুন আমাদের প্রাইড একমাত্র নোবেল বিজয়ী মিস্টার ইউনুস সরকারকে কিছু একটা পরামর্শ দেওয়ার জন্য কিছু একটা লিখলেন, সরকার দলের লোকজন তখন তার সৎ পরামর্শকে কিভাবে ব্যাখ্যা দেবে? তা আমাদের সবার মুখস্থ, ওরা তখন বলবে ওর মাথা খারাপ, ও সুদখোর, বিদেশি দালাল, ষড়যন্ত্রকারী ইত্যাদি। এর কারণ আমাদের অত্যন্ত নিচু মানসিকতা। এই নিচু মানসিকতা থেকে উত্তরণের উপায় আমাদের জানা নেই। প্যানেল কি এই মানসিকতা পরিবর্তনে আমাদের কি করা উচিত সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো উপদেশ দিতে পারেন? সৈয়দ মোহাম্মদুল্লাহ,
প্যানেলের অন্যরা পারেন কি না সাবকাত মনি সাহেব তাদের জানি না, আমি তো মনে করি আমি জানি না এর উত্তর। তবে এমনিতে আমাদেরকে টলারেন্সের ব্যাপার নিয়ে সবাই চিন্তা ভাবনা করতে হবে এবং আমাদের পত্র পত্রিকা মিডিয়ায় কথা বলা উচিত। তিনি যে কতগুলো উদাহরণ দিলেন তেমনি তিনি এই সরকারের আমলের কয়েকটি উদাহরণ দিয়েছেন। ভাইদের মনোভাব পাল্টাভাবে, বিএনপি যখন ক্ষমতা ছিল তারা যে প্রচন্ড সব মানে ইনটলারেন্স দেখিয়েছে তার অনেক সব ভয়ঙ্কর উদাহরণ আমাদের দেশে আছে। ফলে পাল্টাপাল্টি দোষারোপের চেয়ে যে আমাদেরকে এই টলারেন্সের দিকে যেতে হবে। গণতন্ত্রে অনেক সমস্যা, আমরা যে আপনার এরা যে ভদ্রলোক সর্বশেষ প্রশ্নকারী মুবারক সাহেব সম্ভবত তিনি যেটা বলেছেন সেটা সর্বাংশে সত্য না। বাংলাদেশ একেবারে সম্প্রীতির একটা স্বর্গরাজ্য এটা তো বলা যায় না, সাম্প্রদায়িক সম্প্রীতির তো দূরের কথা। কিছু ব্লগার ধর্ম সম্পর্কে কি বলেছে এই অভিযোগ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে অন্য সম্প্রদায়ের লোকরা একেবারেই নিরাপদ, আমরা তাদের দুর্গা পুজো সবাই করে দিচ্ছি, এটা বলার মতো বোধ হয় আমার কাছে কোনো তথ্য
নেই।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ সম্প্রীতি বজায় আছে থাকছে, কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা ঘটছে এবং সেটা জন্য আমরা কিন্তু কেবলমাত্র বাংলাদেশ নিয়ে তো আলোচনা করছি না, আমরা বৈশ্বিক দৃষ্টিতে আপনার যে আলোচনা বিষয়বস্তু সেটা
বৈশ্বিক ক্ষেত্রে,
কারণ আমরা যেহেতু বাংলাদেশের লোক বাংলাদেশের হয়তো কিছু তুলনা আমাদের আলোচনা এসে সামগ্রিক ভাবে আমাদেরকে দেখতে হবে যে আমরা এই আমরা কিভাবে অসহিষ্ণুতার মনোভাব থেকে বেরিয়ে আসতে পারি। তো ব্যক্তি এবং সমাজ জীবনে আমরা যদি নিজেরা নিজেরা যে যখন যেখানে আছি সে যদি
সহিষ্ণুতার চর্চা করণ
করা শুরু করি তাহলে অন্তত সে একটু একটু করে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হতে পারে। এবং আমরা লেখালেখি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বক্তব্য রেখে আমরা সরকার বিরোধী দল সবাইকে সংযত আচরণের কথা বলে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতি আবেদন রেখে আমরা যদি সকলে গঠনমূলক কথাবার্তা বলা শুরু করি এবং আবেদন রাখি স্পেশালি সোশ্যাল মিডিয়ায়
সম্ভবত
কিছু কাজ হতে পারে।
আচ্ছা, আমাদের হাতে আর পাঁচ মিনিটের মতো সময় আছে। শাফকাত মুনির কাছে যাওয়ার আগে আমি আকবর হায়দার কিরণকে পরিচয় করাতে চাই, সাংবাদিক সম্পাদক, নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন। আকবর হায়দার কিরণ,
হ্যাঁ, আমি আমার প্রিয় সৈয়দ মাহমুদুল্লাহ ভাইয়ের কথা শুনছিলাম, শুনতে শুনতে একটা গান মনে হচ্ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে আমরা এখনো এখনো মানসিক ভাবে 100% আগের মতোই আছি, কিন্তু মানে বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে মাঝে মাঝে আমরা যেন অন্য মানুষ হয়ে যাই, এমনকি প্রবাসেও যখন আমরা এই যে এখন এখন তো মানে মাহে রমজানের একদম শেষ, আমাদের জ্যাকসন হাইটসে বিশেষ করে ইফতার পার্টি তো মানে হুলস্থুল ইফতার পার্টি হয়, আর এখানে আমরা যেখানে বিশেষ করে যাই শাকিল মিয়া যে ডিজাইনার ওর স্টুডিওতে, সেখানে দেখা যায় কি ইফতারের সময় আমাদের কয়েকজন বন্ধু থাকে যারা হিন্দু এবং তারা যে কি মজা করে ইফতার করে এবং সেই ইফতার নিয়ে তাদের কি সেহরি পার্টি নিয়ে তাদের যে কি মানে অস্থিরতা বা কি আনন্দ, তো এইসব চিন্তা করলে মনে হয় এখনো তো আমরা আসলে শেষ হয়ে যাইনি, আমাদের আশা আছে,
ইতিবাচক মনোভঙ্গি রাখাই উচিত আমাদের।
অবশ্যই অবশ্যই আমরা এখনো পূজার সময় আনন্দ করি, ঈদের সময় আমরা আনন্দ করি, আমার বাড়িতে একসময় ঢাকায় সবার আগে আসতে শুক্রদেব, আর এখনো পূজার সময় আমরা আমাদের এখানে বব দাসে বাসায় গিয়ে প্রসাদ খাই।
আচ্ছা, বাংলাদেশ থেকে একজন লাইনে আছেন, একবার হয়তো কিরণ আমরা তার মন্তব্য একটু শুনে আসি, আপনি থাকুন। মাসুম বিল্লাহ, হ্যালো,
সালামু আলাইকুম।
জি,
আমেরিকাকে শুভেচ্ছা আপনাদের সবাইকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছেন। সম্প্রতি আমরা বেশ বছর দুয়েক আগে দেখলাম যে দুই দলের মধ্যে যে কি রাজনৈতিক অস্থিরতা, যে বোমা হামলায় শত শত লোক মারা গেছে। আসলে এদের আরো যদি সচেতন হতো যে আসলে হানাহানি করে সহিষ্ণুতা যদি না থাকে অনেক মানুষ মারা গেছে, এটা আপনারা অনেকেই জানেন। তো এই রাজনৈতিক পরিস্থিতি গুলা যদি আরো সহিষ্ণু হইতো, তাদের মধ্যে মনোভাব আন্তরিক হইতো, তাহলে মনে হয়
বৈশ্বিক প্রেক্ষাপটে এখন আমাদের কি করা উচিত। গুরুত্বপূর্ণ উপদেশ চেয়েছিলেন নাজিম মাহমুদ, আপনি একটু বলবেন।
ধন্যবাদ। আমার মনে হয় সবার আগে যেটা আমাদের করা উচিত, একে অপরের মতবাদের প্রতি শ্রদ্ধা বোধ, সেটা রাজনৈতিক মতবাদ হোক, ধর্মীয় মতবাদ হোক, আদর্শিক মতবাদ হোক, যে মতবাদই হোক না কেন, আমরা যদি সর্বক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি, সেই সংস্কৃতি আমাদের চর্চা করতে হবে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে, বিভিন্ন দেশের মানুষের মধ্যে সমঝোতা বৃদ্ধির জন্য, তাদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির জন্য নতুন করে ডায়ালগ প্রয়োজন, এবং সেই ডায়ালগের মাধ্যমে তারা যাতে একে অন্যের মধ্যে যে সে সংশয় সন্দেহ উদ্রেক ঘটে সেগুলোকে তারা দূর করতে পারেন, এবং তাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমরা সম্প্রীতি বৃদ্ধি করতে পারি, সে উদ্দেশ্যে একযোগে কাজ করতে হবে। সর্বোপরি যদি জঙ্গিবাদের যেহেতু একটা বিশাল হুমকি রয়েছে, এবং জঙ্গিবাদ এই ভিন্ন মতাদর্শের বিরুদ্ধে এক ধরনের সংঘাত তৈরি করে, সেক্ষেত্রে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সামাজিক প্রতিরোধ আমরা তখনই গড়ে তুলতে পারবো যখন আমাদের নিজেদের মধ্যে যে বিভিন্ন মত পার্থক্য সেগুলোকে ছাপিয়ে যখন আমরা একজন আরেকজনকে শ্রদ্ধাবোধ করতে পারবো, শ্রদ্ধাবোধ তৈরি করতে পারবো, তখনই কিন্তু পূর্ণাঙ্গভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা আমাদের পক্ষে সম্ভব হবে। আমি এই বলে শেষ করতে চাই যে আশাহীনতা কোনো কিছু উত্তর হতে পারে না, অনেক সমস্যা আছে, সামনে অনেক কঠিন পথ আমাদের পাড়ি দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই আশা ভঙ্গ করলে চলবে না, আশা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
ধন্যবাদ শাফকাত মুনির।
আমি একটু ছোট্ট কমেন্ট করতে চাই।
জি জি বলুন।
সেটা হচ্ছে যে যখন দেখি আমাদের প্রিয় বাংলাদেশ থেকে যখন পত্রিকায় দেখি খবর বেরিয়েছে যে রথযাত্রার সময় মাইক বাজানো যাবে না, এই ধরনের খবর আসলে খুব মন খারাপ করে, কারণ এটা তো মানে
এগুলোই তো সহিষ্ণুতার অভাবের উদাহরণ। জি সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি শেষ মিনিট আপনাকে অনুরোধ করব যে আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে জাতি যত বেশি সহনশীল সেই জাতি তত বেশি সুখী, সমৃদ্ধশালী এবং অগ্রসর। ধর্ম বর্ণ জাতি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বন্ধন, আস্থা অর্জন, সৌহার্দ্য সৃষ্টি, পরমত সহিষ্ণুতার গুণ, এগুলো হচ্ছে এটার মূল শর্ত, পূর্ব শর্ত। কুরআন পুরাণ বেদ বাইবেল সব ধর্মগ্রন্থে এই সহিষ্ণুতার কথা বলা হয়েছে। আপনি শেষ উপদেশ দেবেন কি করা উচিত মানুষের এই সহিষ্ণুতা।
উপদেশগুলো আমরা যদি পালন করি, এবং বিশেষ করে আমি আবারও এটাই এমফাসাইজ করবো যেটা সাফকাত মুনিশাও বলেছেন, আমরা আশাহত হব না, কিন্তু আমরা আমাদের এই ব্যক্তি সমাজ জাতীয় জীবন সর্বত্র বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে এটাকে ব্যবহার করে আমরা এই এই সহিষ্ণুতার ব্যাপারে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের ব্যাপারটা উল্লেখ করবো এক। আর যেখানে যেখানে আমরা থাকি, দেশে হোক বিদেশে হোক, সর্বত্র ইন্টারফেথ ডায়ালগ এবং ইন্টারফেথ সমাবেশ ইত্যাদি, এবং বাংলাদেশে যে রাজনৈতিক দলের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বীদের মধ্যে এক ধরনের ইন্টার অপিনিয়ন এক্সচেঞ্জ, মানে একই আসরে বিএনপি জামাত বিএনপি আওয়ামী লীগ এই ধরনের দলগুলোর একটা সমাবেশ আলোচনা ব্যবস্থা এই ধরনের করলে সম্ভবত আস্তে আস্তে একটা পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে।
অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং শাফকাত মুনির, এবং সুপ্রিয় শ্রোতা আপনারা যারা যোগ দিয়েছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মত প্রকাশের স্বাধীনতাকে সর্বধর্মই উৎসাহিত করে, সহিষ্ণুতা সৃষ্টির জন্য চিন্তার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা সৃষ্টির জন্য আমরা নিজেরা নিজেরাই চর্চা করব। আমাদের বিশ্লেষকরা যেভাবে বললেন সেই আশাই প্রকাশ করছি, সবাই ভালো থাকবেন।